আসসালামু আলাইকুম ডক্টর আবুসাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজ্ঞানী.কমে আমরা বিভিন্ন প্রবাসী বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদকে আমরা সাক্ষাৎকার নিই এবং তাদের কাজ এবং তাদের প্যাশনকে আমরা তুলে ধরি আমাদের ওয়েবসাইটে। আজকে আমাদের সাথে আছেন সনো ফিল্টার উদ্ভাবক ডক্টর আবুল হুসাম। ধন্যবাদ ডক্টর আবুল হুসাম আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ওয়ালাইকুম আসসালাম।
তো ডক্টর আবুল হুসাম, প্রথমে আমরা জানতে চাইবো আপনার ব্যাকগ্রাউন্ড। দীর্ঘ সময় আপনি আমেরিকাতে আছেন, আপনি কবে আসলেন এবং আপনার শিক্ষা এবং কোথায় করলেন সেই সম্বন্ধে আমাদেরকে একটু বলবেন।
আমি আমেরিকায় আসি 1978 সালে। আমি আমার বাড়ি কুষ্টিয়া, কুষ্টিয়া কলেজ থেকে লেখাপড়া করে 70-তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি পড়তে কেমিস্ট্রি। তারপরে আমরা তারপরে তো যুদ্ধ বেড়ে গেল, তারপরে 76-এ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করে, অনার্স এবং এমএসসি পাস করে আমি আমেরিকা আসি 78-এ। তো 78 থেকে 78 ইউনিভার্সিটি পিটসবার্গে আসি, ওখানে কেমিস্ট্রি পড়তে, রসায়ন বিদ্যা, বিশেষ করে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। তারপরে আমি 82-তে পিএইচডি করে আমি ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে যাই পোস্ট ডক করতে, পোস্ট ডক্টরাল ফেলোশিপ। ওখান থেকে 85-এ আমি পোস্ট ডক শেষ করে আমি 85-এ জর্জ মেসন ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করি আর কি, এটা কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। সো সেখান থেকে আমি এতদিন ওখানেই আছি আর কি।
আপনি তো দীর্ঘ সময় কেমিস্ট্রি নিয়ে আপনি কাজ করেছেন, আপনি কি ছোটবেলা থেকে আপনার এরকম রসায়নের প্রতি আগ্রহ ছিল? কেন রসায়ন বিদ্যা আপনি আসলেন?
সেটা বলা যায়, হ্যাঁ, কারণ আমার সবসময় একটা আগ্রহ ছিল বিজ্ঞানের প্রতি, এবং ওই ছোটখাটো জিনিসপত্র তৈরি করা, এটা ওটা করা, যা সাধারণত কিশোর বয়সে সবারই থাকে। তবে কেমিস্ট্রির প্রতি আমার একটা একটা ন্যাক ছিল, এটা খুব ছোটবেলা থেকেই। এটা হয়তোবা আমার ফাদার, উনি ডাক্তার ছিলেন, কিন্তু উনি বেশিরভাগ সময় ওই প্যাথোলজি করতেন। আমি ওনার ওনার ল্যাবরেটরিতে গিয়ে দেখতাম বিভিন্ন ওই যে ওই ভলিউমেট্রিক ফ্লাস্ক, পাইপেট, এগুলো আছে, বিভিন্ন রঙের সলিউশন আছে, এগুলো দেখে আমার সবসময় উৎসাহ লেগেছে। এবং আমার নিজেরও ছোট্ট একটা ল্যাবরেটরি ছিল, ক্লাস 9 থেকে আমরা কয়েক বন্ধু মিলে আমরা ওই রসায়নের ছোটখাটো এক্সপেরিমেন্ট করতাম। এবং ওই ক্লাস 9-এই আমি অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস তৈরি করি, ক্লাস 9, 10, 11, 12, মানে ইভেন কলেজে থাকতেও আমার একটা ছোট্ট ল্যাবরেটরি ছিল। আমাদের ছিল, আমাদের বন্ধুরও দু একজনের ছিল। তো ওই ওইভাবে আমরা আমার ওই উৎসাহ ছিল। আমি অনেকদিন আগে থেকেই, মানে এটা বলা যায় অলমোস্ট ক্লাস 9 থেকে আমি মনে করেছিলাম, মানে আমি আই আই ওয়ান্টেড টু বি এ কেমিস্ট। আমি ওই রসায়নবিদ হব বলেই লেখাপড়া করছিলাম, হয়তো মাঝখানে ইঞ্জিনিয়ারিং পড়ারও শখ ছিল, কিন্তু আলটিমেটলি আমি ওই রসায়নবিদ, রসায়ন বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আমি ভর্তি হলাম। এবং এতে আমার কোনো ছিল না আর কি, আমি অন্য কোনো জায়গায় পরীক্ষা দিইনি, আমি ওইখানেই ভর্তি হয়েছি আর কি।
তাহলে বলতে পারি যে আপনি হঠাৎ করে বিজ্ঞানী হননি, ছোটবেলা থেকেই আপনার মানে বিজ্ঞানের প্রতি অসীম আগ্রহ ছিল, তাই না?
হ্যাঁ হ্যাঁ, শুধু ছিল, এবং শুধু তাই না, বিশেষ করে রসায়ন সাবজেক্টটা আমার খুব স্পেশাল ন্যাক ছিল, এবং আমি জানতাম যে আই উইল বি এ কেমিস্ট। এবং এ বিষয়ে আমার কোনো দ্বিমত ছিল না। অন্যান্য আমার অনেক বন্ধু ছিল যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে করতো, কি পড়বে এটা নিয়ে, কিন্তু আমার ওই ব্যাপারে কোনো ছিল না।
আমাদেরকে একটু এই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এই সম্বন্ধে একটু বুঝিয়ে বলবেন।
আমি কেমিস্ট্রি তো জেনারেল কেমিস্ট্রি যেগুলো থাকে অ্যাকচুয়ালি অ্যাজ এ হোল পুরা কেমিস্ট্রিতে, মানে অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, বিশেষ করে কেমিস্ট্রিটা হলো এমন একটা বিষয় যেখানে আমাদের উৎসাহ আছে, আসে এখান থেকে, যে কেমিস্ট্রি দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস মিশালে নতুন একটা জিনিস হয়, এগুলো আমরা করতে পারি। তো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির প্রথম দিকে আমিও বুঝতাম না, এবং অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বলে কোনো বিষয় আলাদা ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে আমি সব কেমিস্ট্রি ভালো করে পড়তাম। তো শেষের দিকে যখন এমএসসি তে আমরা থিসিস গ্রুপে ছিলাম, ওই ওই রিসার্চ করতে হতো, এবং সেই রিসার্চটা আমি কি রিসার্চ করবো এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম। ওই সময় আমাকে আমার এক বন্ধু বলল যে অ্যাটমিক এনার্জি সেন্টারে ওখানে ডক্টর আমির হোসেন খান বলে একজন আছেন, উনি নতুন আসছেন কানাডা থেকে এবং ওনার নতুন ধরনের জিনিস করছেন উনি। তো ওনার কাছে গেলাম, উনি তখন আমাকে বললেন যে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে উনি কাজ করেন এবং কাজটা এরকম। তো আমি খুব ইন্টারেস্টেড হলাম, আমি দেখলাম একটা নতুন ধরনের জিনিস, প্লাস আমি অ্যাটমিক এনার্জি সেন্টারে কাজ করব, যন্ত্রপাতি নিয়ে কাজ করবো। যন্ত্রপাতির প্রতি আমার সবসময় একটা দুর্বলতা ছিল, বিশেষ করে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে। তো এই সুযোগটা পেলাম এবং উনি আমাকে ওনার ছাত্র হিসেবে নিলেন। আমি ওনার সাথে 1 বছর কাজ করলাম এবং ওই ওইখানে যখন কাজ করতাম তখন ফিজিসিস্টরাও ছিল, ওরাও কাজ করতো এবং ইট ওয়াজ রিলেটিভলি নতুন একটা টেকনিক যেটা রসায়নবিদরা সাধারণ এই ধরনের কাজে সুযোগ পায় না। তো আমি ওই সুযোগটা পেলাম এবং ওই সুযোগে আমি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি জিনিসটা কি সেটা বুঝলাম। আসলে মাপার বিষয় এটা হলো যে না মাপতে পারলে তো আপনি কিছু করতে পারবেন না। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির কাজ হলো যে যন্ত্রপাতি তৈরি করা এবং যে যন্ত্র দিয়ে সূক্ষ্মভাবে একটা জিনিস মাপা যায় সেটা পরিমাপ করা, সেই পরিমাপের কতখানি ভুল কতখানি সত্যি এগুলো দেখা এবং পরিমাপ গুলো ডেভেলপ করা, সেটা হলো তাদের কাজ। শুধু পরিমাপ করাই নয়, অন্যদের যন্ত্র দিয়ে যন্ত্রগুলো ডেভেলপ করা এবং ম্যাথোডোলজি ডেভেলপ করা, কারণ এটা হলো খুবই বেসিক জিনিস। কারণ না মাপতে পারলে কিন্তু কোনো কিছু করা যায় না। মাপাটা হলো মেজারমেন্ট ইজ দি কি, এটা এই কথাটা আমি সবাইকে বলি, এখানে পড়াই তাই, আমি মেজারমেন্ট নিয়ে পড়াই, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস ইনস্ট্রুমেন্টাল টেকনিক্স এগুলো নিয়ে পড়াই। এবং এটা পড়তে গিয়ে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এদেশে পড়তে গিয়ে আমাকে কতকগুলো বিষয় শিখতে হয়েছে। এটা হলো একটা হলো ইলেকট্রনিক্স, আমাকে ডিজিটাল অ্যানালগ ইলেকট্রনিক্স শিখতে হয়েছে, মাইক্রোপ্রসেসর এগুলো শিখতে হয়েছে, কারণ এগুলো ছাড়া আমরা যন্ত্রপাতি তৈরি করতে পারি না। এবং কেমিস্ট হিসাবে এইগুলো শিখে আমি নিজে কিছু যন্ত্রপাতি তৈরি করছি এবং আমার করেছি এবং আমি আমি আমার বেশিরভাগ যন্ত্রপাতি আমি নিজেই তৈরি করে নিই এখানে, এবং ওইটা হলো আমার একটা স্পেশালাইজেশন।
আপনি তো 78-এর দিকে যখন আমেরিকা আসলেন, যে পিটসবার্গে আসলেন, এটার পিছনে মানে কি কারণে আপনি এখানে আসলেন বা কি?
হ্যাঁ, আমরা যখন পাস করি 76-77, আমরা পাস করার কথা 74-এ, কিন্তু আমরা ওই যুদ্ধের জন্য আমরা প্রায় 3 বছর লস করছি আমরা দেশে আর কি। তো যাই হোক, ওই সময়ে দেশের অবস্থা খুব ভালো ছিল না, ইন দ্য সেন্স যে আমাদের বড় ভাই অনেকে যারা ছিলেন তারা কেউ বাইরে যেতে পারছেন না। তো আমরা তখন কিছু বন্ধু, আমাদের সিনিয়র কিছু বন্ধু, তারা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আমেরিকায় তারা দরখাস্ত করছে। তো আমরা বুঝলাম কিভাবে ওটা করতে হয়, তো ওইভাবেই অ্যাকচুয়ালি আসি, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য অ্যাপ্লাই করি ইউনিভার্সিটি পিটসবার্গে। তো তার আগে আমার 2 জন ক্লাসমেটও ওই একই ইউনিভার্সিটিতে আসে, তো আমরা 3 ক্লাসমেট ছিলাম, অ্যাকচুয়ালি 4 জন ছিলাম ক্লাসমেট, ইউনিভার্সিটি পিটসবার্গে ছিলাম। তো ওইভাবে আর কি আসি, আমরা ওখানে অ্যাপ্লাই করি, জিআরই টোএফএল এসব পরীক্ষা দিতে হয়েছে, একবার না কয়েকবারই দিতে হয়েছে ভালো করার জন্য, করে এখানে অ্যাপ্লাই করে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যায়। ওই সময় পাওয়াটা তো কঠিন ছিল না, বাট কম্পিটিশন ছিল সিগনিফিকেন্ট। তো অ্যাসিস্ট্যান্টশিপ পেয়ে গেলাম, ইউনিভার্সিটি পিটসবার্গে আসলাম, তারপরে এখানে এসে তো ওই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতেই আমি থাকলাম আর কি। আমার PhD তো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি।
আচ্ছা, এখন আপনি কোথায় আছেন?
এখন আমি জর্জ মেসন ইউনিভার্সিটি, এটা ভার্জিনিয়াতে ওয়াশিংটন ডিসি থেকে কিছু দূরে, ইউনিভার্সিটিতে প্রায় এখন অলমোস্ট 30,000 ছাত্র এখন আমি এই ইউনিভার্সিটিতে পড়াচ্ছি 1985 থেকে, এবং এখানে আমি রিসার্চ করছি এবং মাঝে মাঝে প্রায় বাংলাদেশে যাই, প্রায় মানে প্রত্যেক সময় আমি বাংলাদেশে যাই, কোনো কোনো সময় উইন্টারে যাই, গিয়ে বাংলাদেশেও আমি অনেক বাংলাদেশেও আমি কিছু কাজ করছি, এটা বলাই বাহুল্য, কারণ আমি বাংলাদেশে তো ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে আমি একটা যন্ত্র তৈরি করেছি, এটা এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, 15টা ইনস্ট্রুমেন্ট আমি তৈরি করেছি নিজে, আমার নিজের ডিজাইন করা,
আচ্ছা
এগুলো দিয়ে বাংলাদেশে ওরা ওই আর্সেনিক মাপতে পারে, অন্যান্য
আচ্ছা
শেষ মেটালও মাপতে পারে।
আচ্ছা এখন আমাদেরকে বলেন, আপনি এখানে আপনার মূল গবেষণার দিকে আসি আর কি, আপনি এখানে কি ধরনের গবেষণা করছেন?
এখানে আমার গবেষণার বিষয়টা হলো ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, এটা আমার পিএইচডি, তার সাথে স্পেকট্রোস্কোপিতে কিছু কাজ করেছি। ইউনিভার্সিটি অফ পিটসবার্গে গিয়ে আমি একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি যেটা দিয়ে ফ্লুইড ফেজ ইকুইলিব্রিয়া করা যায়, এটা গ্যাস ফেজ, গ্যাস ফেজে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, এগুলো থার্মোডাইনামিক্স করার জন্য। তো আমার এরিয়াটা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি হলো আমার আমার টু আমার রিসার্চ এরিয়াটা হলো ইলেকট্রো অ্যানালিটিক্যাল টেকনিক ডেভেলপ করা বিভিন্ন মেটালস এবং এবং ইলেকট্রোকেমিস্ট্রি দিয়ে অর্গানাইজড মিডিয়া স্টাডি করা। অর্গানাইজড মিডিয়া বলতে আমরা বুঝি যে মাইক্রো ইমালশনস, মাইসেলস, এগুলো এগুলো আমার বেসিক কাজ। ওর সাথে আমি আর একটা কাজও করি, সেটা আমার পোস্ট ডক্টরাল ট্রেনিং এর বেসিস, সেটা হলো যে হেড স্পেস গ্যাস ক্রোমাটোগ্রাফি টেকনিক দিয়ে আমি স্টাডি করি যে সলিউট সলভেন্ট ইন্টারাকশন গুলো কেমন করে হয়, কারণ এটা খুব ফান্ডামেন্টাল কাজ, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এটা ইউজ করে এবং অন্যান্য ফিল্ডের লোকজন এই নাম্বার গুলো ইউজ করে। আই প্রডিউস নাম্বার এবং স্টাডি থিংস দ্যাট আর রিলেটিভলি ইউনিক, যেহেতু আমি ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারি এবং ইনস্ট্রুমেন্ট স্পেশালাইজ ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারি, ওই জন্য আমাদের স্টাডি গুলো মোটামুটি খুব ইউনিক আর কি। আর্সেনিকের বিষয়টা আসছে যে আর্সেনিকটা মাপা যায় ইলেক্ট্রোকেমিক্যাল টেকনিক দিয়ে, এই সেই জন্য আর্সেনিক আমি ইনভলভ হলাম,
আচ্ছা
যে আই ক্যান মেজার, আমি যে ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করেছি এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি আর্সেনিক খুব সূক্ষ্ম ভাবে মাপতে পারি, এবং দ্যাটস হাউ আই গট ইন, ওইভাবে আমি আর্সেনিকের ফিল্ডে আসছি।
আচ্ছা আপনি তো সোনোফিলটা আবিষ্কার করে বেশ আমেরিকাতে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, আমাদেরকে এবার এই সোনোফিল্টারে যে কেন আপনি আর্সেনিকের যেটা বললেন যে আপনি ডিটেক্ট করতে পারছেন, কিন্তু সোনোফিল্টা এবং সেখানে বাংলাদেশে যেটা মানে অ্যাপ্লাই করতে হবে এই ব্যাপারে সেটা পিছনের গল্পটা কি আমাদেরকে বলবেন?
আমি 93-তে 93-94-এ আমি বাংলাদেশে যাই, এটা আমার পুরানো যে অ্যাডভাইসার ছিলেন ওনার ওনার রিকোয়েস্টে বলা যায়, এবং এছাড়া ইউএনডিপি এর একটা প্রোগ্রাম ছিল, এটাকে বলে টোকটেন, ট্রান্সফার অফ নলেজ থ্রু এক্সপ্যাট্রিয়েট ন্যাশনালস, এই প্রোগ্রামে বাংলাদেশে আমি যাই এবং ওখানে আমি কিছু ইনস্ট্রুমেন্টেশন ডেভেলপ করি অ্যাটমিক এনার্জি সেন্টারে। ওই সময়ে উনি কিছু স্যাম্পল আনছিলেন, এগুলো স্যাম্পল গুলো খুলনা থেকে আসছিল বোধ হয়, এবং সেই স্যাম্পল গুলো উনি বললেন এর মধ্যে আর্সেনিক আছে, তুমি এই মেথডটা একটু করো, ডেভেলপ করো। তা আমি ওনাকে প্রথমে দেখাই কিভাবে ইলেকট্রোকেমিক্যালি ইউ ক্যান ডিটেক্ট ভেরি ভেরি স্মল কনসেন্ট্রেশন অফ আর্সেনিক, আমার মনে আছে তখন বোধ হয় 40-50 ppb মতো পেয়েছিলাম আর কি, একটা স্যাম্পল, একটাই স্যাম্পল ছিল। তো যাই হোক, এর পরে 97-এ তো দীপঙ্কর চক্রবর্তী দেখলেন, উনি বের করলেন, উনিও কিন্তু অ্যানালিটিক্যাল কেমিস্ট, উনি দেখলেন যে সারা ইন্ডিয়াতে বহু জায়গায় এবং বাংলাদেশেও, সারা বাংলাদেশে বলা যায় বহু জায়গায় আর্সেনিক পাওয়া যায় গেল আর কি। তো কুষ্টিয়া আমার বাড়ি, আমার ভাই ডাক্তার, ও আমাকে বললো যে তুমি দেখো তো এখানে আমাদের এখানে আর্সেনিক আছে কিনা, আমরা জানতাম কোন কোন জায়গায় আছে, তো আমাদের বাড়িতে টিউবওয়েল ছিল দুটো, তো আমি ও আমাকে বললো তোমার ইনস্ট্রুমেন্টটা তুমি নিয়ে আসো, নিয়ে সেখানে আমরা আর্সেনিক মেপে দেখি আর্সেনিক আছে কিনা। তো ওই ক্লিনিক্যাল ল্যাবরেটরি ছিল, আমি ওই ল্যাবরেটরিতে ইনভলভ ছিলাম ডেভেলপমেন্টে। তো যাই হোক, ও আমাকে বললো যে ডক্টর মুনির আমার ছোট ভাই ডাক্তার, ও আমাকে বললো যে তুমি মেপে দেখো, তো আমরা ওটা মাপা শুরু করলাম, মেপে দেখি যে ওখানে আর্সেনিক আছে, আমাদের বাড়ি বাড়ির টিউবওয়েলে আর্সেনিক আছে, এবং কুষ্টিয়াতে আমরা 800টা মানে মাস তিনেকের মধ্যে আমরা 800 স্যাম্পল কুষ্টিয়াতে মাপি, এবং সবগুলোতেই আমরা মোটামুটি বেশিরভাগ 60% আমরা আর্সেনিক পাই, মানে সহনীয় মাত্রা যেটা বলে 50 তার উপরে। তো ওইভাবে আমি এই 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 বিষয়ের মধ্যে আসি, এই বিষয়টা জানতে পারি, এবং যেহেতু আমরা মাপতে পারি তখন আমি চিন্তা করলাম যে তাহলে তো আর্সেনিক যেহেতু আছে, আর্সেনিকটাকে রিমুভ করার একটা ব্যবস্থা করতে হয়। তো আমি তখন স্টাডি করে দেখলাম যে দেয়ার আর ওয়েজ টু রিমুভ আর্সেনিক, মেনি ওয়েজ, বাই ওয়ান অফ দি ওয়েজ যেটা বোধ হয় ফিল্টারেশন সিস্টেম ডেভেলপ করা যেতে পারে সেটা হলো যে ওই জিরো ভ্যালেন্ট আয়রন, এই টেকনোলজিটা আমেরিকাতে বহুদিন ধরে এরা গবেষণা করছে এবং এটার অনেক ইউজ আছে, যদিও ওরা অন্য পারপাসে ইউজ করে, কিন্তু কিছু কিছু লিটারেচার স্টাডি আছে যেখানে আর্সেনিক ওরা রিমুভ করছে জিরো ভ্যালেন্ট আয়রন দিয়ে। তো ওইভাবে আমি দেখলাম যে ঠিক আছে, তাহলে ওই যে তিন কলসি যেটা আমাদের গ্রামে একসময় ইউজ হতো অনেকদিন আগে, সেই তিন কলসির মধ্যে আমরা যদি ওই জিরো ভ্যালেন্ট আয়রন মানে জাস্ট লোহার গুঁড়া, লোহার টুকরা, টার্নিংস আমরা যদি ইউজ করি তাহলে হয়তো আর্সেনিক রিমুভ করা যায়। তো ওইভাবে আমি ওই গবেষণাটা শুরু করি, এবং আমার ভাইয়ের ডক্টর মুনিরের সহযোগিতা এটা বলা দরকার, কারণ অনেকটা কাজ সেও করেছে নিজে, আমাদের আইডিয়াস কিন্তু জিনিসগুলোকে তৈরি করে এগুলোর মধ্যে দিয়ে পানি কন্টিনিউয়াসলি রান করে এগুলো পরীক্ষা করে, শুধু আর্সেনিক পরীক্ষা করলে তো হবে না, আপনাকে দেখতে হবে আয়রন আসছে কিনা, ম্যাঙ্গানিজ আসছে কিনা, হ্যাঁ অন্যান্য টক্সিক কম্পাউন্ড বা মেটাল আয়নস আসছে কিনা এগুলো দেখতে হবে। তো ওইটা আমাদের অ্যানালিটিক্যাল ফ্যাসিলিটিসটা কুষ্টিয়ায় ডেভেলপ করা হয়েছিল অনেক আগে থেকে, এটাই আমরা করছিলাম। তো ওইভাবে আমরা সাকসেসফুল হই, প্রথম ফিল্টারই আমাদের খুব সাকসেসফুল হয়, এবং আমরা প্রথম পেপারটা পাবলিশ করি জার্নাল অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড হেলথ 1999 শেষের দিকে, আমার মনে 2000 সালে এটা পাবলিশ হয়। তখন ওই পেপারটা আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করি, ইনক্লুডিং ব্রাক, গ্রামীণ ব্যাংক, ঢাকা কমিউনিটি হাসপাতাল, সবাই। তো ওরা সবাই এটাকে নিয়ে, ওরা নিজেরা আর্সেনিক ফিল্টার বানিয়ে বাংলাদেশে তিন কলসি সিস্টেম অনেকদিন অনেকদিন ছিল।
আচ্ছা, এটা কিরকম কতখানি ফিল্টার করতে পারে? আপনি তো বললেন যে 50 হচ্ছে সহনীয় মাত্রা।
হ্যাঁ, ওই ফিল্টারটা পরে আমরা আস্তে আস্তে ওখান থেকে আমরা ওই বাকেট সিস্টেমে করলাম, এবং উই ডিড লট অফ রিসার্চ আমরা আলটিমেটলি এখন যে ফিল্টার যেটা সোনো ফিল্টার হিসেবে পরিচিতি হয়েছে বাংলাদেশে এবং এখানেও, সেই ফিল্টারটা 4000 পার্টস পার বিলিয়ন আমরা একটা একটা টিউবওয়েল ভেড়া মারাতে খুঁজে পেয়েছিলাম, যেখানে 4000 মাইক্রোগ্রাম পার লিটার আর্সেনিক আছে পানির মধ্যে। এটা বোধ হয় এটা সর্বোচ্চ মাত্রা, বাংলাদেশে এর চেয়ে বেশি কোনো জায়গায় কেউ পেয়েছে কিনা আমার জানা নেই, মানে 50-এর ঊর্ধ্বে 4000 পর্যন্ত যেতে পারে, এটা রেয়ার। তবে 300, 400, 500, 800, 1000, 2000 বহু জায়গায় আছে মাইক্রোগ্রাম পার লিটার। তো আমরা এই ফিল্টারের একটা একটা গুণ হলো যে যে পরিমাণ আর্সেনিকই দেয়া হোক না কেন, আর্সেনিক যেটা বেরিয়ে আসে তার কনসেন্ট্রেশন সবসময় 30-এর নিচে থাকে, 50-এর নিচে তো থাকবেই, 30-এর নিচে বেশিরভাগ সময়, এবং এবং 90% কেসে এটা 10-এর নিচে থাকবে। সুতরাং এটাই এখানে গ্রেঞ্জার চ্যালেঞ্জ প্রাইজ যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু পরীক্ষা করে এটাই প্রমাণ করেছে, আমাদের ফিল্টার এখানে এরা পরীক্ষা করেছে, ইপিএ পরীক্ষা করে তারা খুব ইন্টেনসিভ টেস্ট করেছে আর কি, করে এটা প্রমাণ করেছে যে আমাদের ফিল্টারটা অ্যাকচুয়ালি আমেরিকার যে সহনীয় মাত্রা তার চেয়ে নিচে নিচেই থাকে সবসময়।
আচ্ছা, ধন্যবাদ, একটা চমৎকার তথ্য দিলেন আর কি, এবং এই ফিল্টার যে এরকম চমৎকার কাজ করছে, আশা করছি যে এই ধরনের ফিল্টারটা আমাদের দেশে আর কি আরো ভালো ব্যবহার হবে, ইতিমধ্যে অনেক জায়গায় ব্যবহার হচ্ছে। আপনি তো এই আবিষ্কার করবার কারণে অনেক পুরস্কার পেয়েছেন এবং আমেরিকাতে বেশ আলোচনায় কেন্দ্রবিন্দু হয়েছেন, কোথায় কোথায় আপনি কিরকম পুরস্কৃত হয়েছেন একটু আমাদেরকে একটু বলবেন?
না, পুরস্কার পুরস্কার বলতে একটাই পুরস্কার এখানে বলার বিষয়, সেটা হলো যে ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং, এটা আমেরিকার যে হায়েস্ট একাডেমি ইন টার্মস অফ ন্যাশনাল একাডেমিস, ইঞ্জিনিয়ারদের এটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তারা 2005 সালে তারা গ্রেঞ্জার চ্যালেঞ্জ প্রাইজ বলে একটা প্রাইজ তারা অ্যানাউন্স করে। তারা আমেরিকার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের তারা একটা চ্যালেঞ্জ করে যে একটা ফিল্টার তৈরি করতে হবে এমন যেটা কোন ইলেকট্রিসিটি ছাড়া চলবে এবং এই ফিল্টারে আর্সেনিক রিমুভ হবে এবং ফিল্টার থেকে যে পানিটা হবে সেটা পোর্টেবল হতে হবে, ড্রিঙ্কেবল হতে হবে, এবং ফিল্টার তার লোকাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে হবে। এই কতগুলো ক্রাইটেরিয়া ছিল, ওই ক্রাইটেরিয়ার বেসিসে তারা একটা চ্যালেঞ্জ থ্রো করে এবং ওই চ্যালেঞ্জে তিনটা ফেজ ছিল, তিনটা ফেজে লাস্ট ফেজে ছিল, অ্যাকচুয়ালি চারটা ফেজ ছিল, লাস্ট ফেজটা ছিল ফিল্টারটা ওদেরকে দিতে হবে এবং তারা পরীক্ষা করবে। তো যাই হোক, আমরা ওই সবগুলো ফেজেই আমরা পাস করে ফাইনাল ফেজে আমাদের ফিল্টার পরীক্ষা করে তারা প্রমাণ করেছে যে এটা সবচেয়ে ভালো ফিল্টার এবং সবচেয়ে উপযোগী ফিল্টার আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপালের জন্য। এই প্রাইজের পয়সাটা হলো $1,000,000। তো আমরা $1,000,000 পেয়েছি এবং একটা গোল্ড মেডেল আমাকে দেওয়া হয়েছে এবং একটা সার্টিফিকেট অ্যান্ড এ রেকগনিশন ফ্রম দ্য ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং অ্যাজ ওয়ান অফ দ্য টপ ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ প্রাইজ। এটা এটা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য হাইয়েস্ট প্রাইজ ইন টার্মস অফ মানি আর কি ফ্রম দ্য ন্যাশনাল একাডেমি। তো ওই ওই প্রাইজটা, এছাড়া আর কোনো প্রাইজ পাইনি এখানে, তবে এটা পাওয়ার পরে অনেকে আমাকে রেকগনিশন দিয়েছে তারা ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস এবং দ্যাট ইজ, সেটা খুব ভালো। তো সেই প্রাইজের পয়সার বেশিরভাগই আমরা 70% মানে $700,000 আমরা বাংলাদেশের কে দিচ্ছি এবং বাংলাদেশের ফিল্টারটা বিতরণের জন্য এই পয়সাটা খরচ করা হবে আর কি।
ধন্যবাদ। বিজ্ঞানী ডট কম এ যে শ্রোতা মন্ডলী আছেন আর কি, তারা শ্রোতা নিশ্চয় বুঝতে পারছেন যে ডক্টর আবুল হুসাম শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে মানে বিজ্ঞানে বড় বড় কাজ শুধু করেনি, সেই বিজ্ঞানটাকে আমাদের দেশে কিভাবে সরাসরি অ্যাপ্লাই করা যায় সে নিয়ে গবেষণা করেছেন। শুধু তত্ত্ব আবিষ্কার করা নেই, সেই তত্ত্বটাকে রিয়েল ফিল্ডে কাজে লাগানোর মতন সার্থকতা ডক্টর আবুল হুসাম আমাদেরকে দেখিয়েছেন। আমি আশা করব যে আমাদের প্রবাসী বাঙালিরাও আপনার মতন আপনার এই রেজাল্টে আগ্রহ হয়ে তারাও তাদের নিজ নিজ ফিল্ডের ক্ষেত্রগুলোতেও বাংলাদেশে অবদান রাখতে পারবে। তো ধন্যবাদ ডক্টর আবুল হুসাম আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। সর্বশেষে শুধু আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, সেটা হলো আমাদের শ্রোতা যারা ইয়াং জেনারেশন, যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ছে, যারা কিশোর এবং ভবিষ্যতে বিজ্ঞান বিষয়ে কাজ করতে চায়, পড়াশোনা করতে চায়, আপনি তো ছোটবেলা থেকে বিজ্ঞান মনস্ক ছিলেন এবং আপনি এতদূর আসছেন, আপনি এই সমস্ত নবীন প্রজন্মকে কিভাবে আপনি অ্যাডভাইস দিবেন?
হ্যাঁ, নবীন প্রজন্মের সাজেশন হলো যে বাংলাদেশে অনেক বাধা বিপত্তি আছে, বাংলাদেশে বিজ্ঞান চর্চাটা যেভাবে করানো উচিত সেভাবে হয় না। তবে একটা জিনিস আমি বলতে চাই, ঠিক এই প্রশ্নটা এখানেও গ্রেঞ্জার চ্যালেঞ্জ প্রাইজের আগে একটা কিশোরদের নিয়ে একটা একটা অনুষ্ঠান করে তারা, নবীনদের নিয়ে, যাদের তারা আমাদেরকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে হোয়াট কাইন্ড অফ সাজেশনস আমরা ওদেরকে দিতে পারি সো দ্যাট দে বিকাম গ্রেট সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড থিংস লাইক দ্যাট, কিভাবে তারা হতে পারে। তো ওখানে আমি যেটা বলেছিলাম সেটাই বলতে চাই যে যে অবশ্যই বিজ্ঞানের প্রতি একটা ইয়ে থাকতে হবে, একটা ইচ্ছা থাকতে হবে বিজ্ঞান করা, এবং তারাই ভালো বিজ্ঞানী হবে এবং শুধু বই পড়ে নয়, মাঝে মাঝে নতুন জিনিস নিয়ে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতে হবে মানে ছোটবেলায় কেউ যদি কোনো কলিং বেল তৈরি না করে, কেউ যদি কোনোদিন সাবান কিভাবে তৈরি হয় দুটো জিনিস মিশিয়ে এগুলো কেউ যদি না করে তাহলে তার মধ্যে অনুসন্ধিৎসুর একটা সেটা থাক, সেটা আসতে হবে এবং সেটা সেটা অ্যাপ্লাইও করতে হবে। সেই ইচ্ছাটুকু না থাকলে শুধু বই পড়ে এবং কিছু ল্যাবরেটরিতে কিছু এক্সপেরিমেন্ট করে আর ভালো রেজাল্ট করলে করে হয়তো বিজ্ঞানী হওয়া যায়, কিন্তু ঠিক ওই বিজ্ঞানী হওয়ার যে একটা আনন্দ সেটা বোধ হয় না। কারণ আমি বহু জনকে দেখেছি তারা এটাকে একটা পেশা হিসেবে নিয়েছেন, ঠিক এটাকে একটা প্যাশন হিসেবে নেননি। পেশা আর প্যাশনের মধ্যে একটু ডিফারেন্স আছে, প্যাশনের বাংলাতে আমি বলতে পারছি না, তবে প্যাশনটা থাকতে হবে, মানে খুব ইচ্ছা থাকতে হবে, কিছু কিছু ছোটখাটো জিনিস তৈরি করতে হবে নিজেদেরকে, হ্যাঁ, করে জিনিসটা শিখতে হবে। কারণ বিজ্ঞান হলো শুধু বই পড়া নয়, বিজ্ঞান হলো নিজের হাতে জিনিস তৈরি করে সেটা প্রমাণ করা। ওই জন্য আমি বলি যে বইয়ে যা লেখা আছে তার বেশিরভাগ জিনিসই কিন্তু এক্সপেরিমেন্ট করতে গেলে হয় না মানে হয় কিন্তু পুরোটা হয় না, থিওরি অ্যান্ড এক্সপেরিমেন্টের মধ্যে বিরাট একটা ডিফারেন্স আছে। তো যারা ছোটবেলা থেকে খুব কি বলবো ইনকুইজিটিভ এবং জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করছে, কিছু মেশিনস নিয়ে খেলা করছে, নাড়াচাড়া করছে, দেখছে, খুলছে, এটার সাথে ওটা মিশাচ্ছে, মিশিয়ে দেখতে চাই, এই ধরনের একটা উৎসাহ থাকা দরকার। এবং সেটা অনেক সময় হয়তো নিজেদের মধ্যে থেকে আসে না, বড় যারা আছে তাদেরও কিছু হেল্প করা দরকার। এবং সেটা বোধ হয় মনে হয় সেটাই ওটাই আমাকে আমাকে সেটা সবচেয়ে বেশি এফেক্ট করেছে আমি আমার এই বিজ্ঞানের গবেষণাতে। তো আমি সেটাই তরুণ বিজ্ঞানীদের বলবো যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করুন, অনেক পড়াশোনা মানে শুধু নিজের বই পড়া না, অনেক কিছু হচ্ছে চারদিকে সেগুলো খেয়াল রাখা, কি হচ্ছে, কোথায় হচ্ছে, কি করছে লোকজন বিজ্ঞান নিয়ে, মানুষ কোথায় আজকে ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু পড়তে হবে। এবং এর জন্য এই বাংলা আমার মনে আছে ছোটবেলায় আমি বাংলায় ওই বিজ্ঞান সাময়িকী পড়তাম, ইন্ডিয়ার একটা বিজ্ঞানের পত্রিকা আছে ওটা পড়তাম, সায়েন্স ল্যাবরেটরি থেকে একটা পত্রিকা বেরোতো সেটা পড়তাম, এবং সেই পত্রিকাটা কিন্তু বাংলাদেশে ওই সময় আমাকে সেটা প্রচুর এফেক্ট করেছে, আমি ওখান থেকে অনেক জিনিস শিখেছিলাম। তো এগুলো করতে হবে, শুধু নভেল নাটক পড়া ভালো, কিন্তু বিজ্ঞানী হতে গেলে বিজ্ঞানের প্রতি একটু রাখতে হবে আর কি, দরদ থাকতে হবে, সেগুলো নিয়ে চর্চা করতে হবে, সেটাই হলো আমার তরুণদের প্রতি আবেদন।
ধন্যবাদ। আমি আশা করব যে যারা শ্রোতা এখানে নবীন এবং নতুন প্রজন্ম আছে তারা আপনার উপদেশ তারা উপলব্ধি করবে এবং তারা সেটা থেকে ভালো কিছু গেইন করবে বলে আশা করছি। তো ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং বাংলায় বলার জন্য, যদিও বাংলা আমার সবসময় ঠিক মতো অনেক সময় হয় না, অনেক ইংরেজি বলে ফেলেছি, তবে বোধহয় যারা শ্রোতা আছেন তারা বুঝে নেবেন আর কি। তো যাই হোক, সবাইকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ।